28শে ডিসেম্বর 2018, তর্জুমান একাবিরা রিবিল্লাহ, শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুমের জুমার পূর্বে আজিম শান বয়ান, বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা।
فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الرحمن فاسأل به خبيرا، صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اتق المحارم تكن عبد الناس، وارض بما قسم الله لك تكن اغنى الناس. او كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. الله پاک جل جلاله ومن والو نعوذ الشکر کے معاف کر دیں، زندگی کی اللہ پاک 37 کے مطابق بنا دیں، জন্নত ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচান হেফাজত করেন। আমার ভাইয়েরা, জিন্দগি মহান আল্লাহর জন্য। যে বান্দা এই কথা বুঝতে পারে, অনুভব করে, উপলব্ধিতে রাখে যে আমার জিন্দগির প্রতিটি মুহূর্ত এক আল্লাহর জন্য, আমার নিজের জন্য না, আল্লাহর জন্য। আমি আল্লাহর পছন্দ মোতাবেক চলব, আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক চলব, তো আমি কামিয়াব হয়ে যাব। আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখেরাত সুন্দর হবে, আমি দুনিয়াতেও সুখী হব, আখেরাতেও সুখী হব। আল্লাহকে খুশি করা, রাজি করার মধ্যেই দুজাহানের কামিয়াবি। আর আল্লাহকে খুশি করা, রাজি করার তরিকা হল শরীয়তের হুকুম মোতাবেক চলা, সুন্নত তরিকা মোতাবেক চলা। শরীয়তের কোন হুকুম বান্দার জন্য কঠিন না, সহজ। এক বুজুর্গের ভাষা, যো আসান কর লো তো হ্যায় ইশক আসান, যো দুশওয়ার কর লো তো দুশওয়ারিয়াঁ হ্যায়। আমার ভাই, সিনাতে তোমার আল্লাহর মহব্বত যদি থাকে তো দিন সহজ, শরীয়ত সহজ, হুকুম আহকাম সহজ। আর নিজেই যদি তুমি এটাকে কঠিন বানাও তখন কঠিন লাগে। একজনের জন্য নামাজ পড়া লোভনীয় বিষয়, মধুময় বিষয়, মজাদার বিষয়, নামাজ ছুটলে তার জান যায়। আরেকজনের জন্য নামাজ পড়া কষ্টকর বিষয়, ধরে নিয়ে এসেও তাকে নামাজে পৌঁছানো যায় না, পিছন থেকে পালাইয়া যায়। তো একজনে মা বাবা থেকে এত দূরে যে সম্পর্কের অবনতি ঘটার কারণে মাকে মা, বাবাকে বাবা বলতে রাজি না, এভাবে ডাকতেও রাজি না, এভাবে দূরে দূরে থাকাই সে পছন্দ করে, কাছে আসার হিম্মত তার নাই। মা ডাকতে রাজি না, বাবা ডাকতে রাজি না, এই শব্দ মুখ দিয়ে তার বেরই হয় না। আরেকজন মা বাবার মহব্বত, শ্রদ্ধা, মা বাবার দোয়া নেওয়ার বিকুলতা তার মধ্যে বিদ্যমান। দুজনের মধ্যে কত পার্থক্য, এক বান্দা কপালওয়ালা আর এক বান্দা কপাল পোড়া, হতভাগা একটা আর একটা ভাগ্যবান। যে বান্দা আল্লাহকে খুশি করার জন্য তার অন্তরে ব্যাকুলতা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জন্য ব্যাকুলতা তার সিনাতে আছে, সেই বান্দা ভাগ্যবান, তার কপাল বড়। আর যার মধ্যে এই ব্যাকুলতা বেচাইনি নাই, সে হতভাগা। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে কাল কেয়ামতের ময়দানে দুইটা গ্রুপ হবে, একটা হলো ভাগ্যবানের গ্রুপ, আরেকটা হলো হতভাগার গ্রুপ। ভাগ্যবানরা সব জান্নাতি হবে, হতভাগারা সব জাহান্নামে হবে। আল্লাহ পাক ভাগ্যবানদের কাতারে আমাদেরকে কবুল করে। এজন্য যখন যেখানেই থাকি এই ধ্যান এই ফিকির যেন ভিতরে একদম স্থির থাকে, এটা এই চিন্তা এই ফিকির ভিতরে জাগ্রত থাকে, সর্বদা জাগরুক থাকে যে আল্লাহ আমার উপর খুশি থাকেন, আল্লাহ পাক যেন আমার উপর নারাজ না হন। ও রাজি হ্যাঁ মুঝসে খফা তো নেই হ্যাঁ ই খতরা মেরে দিল সে কব দূর হোগা। আল্লাহ আমার উপর খুশি তো, আল্লাহ আমার উপর নারাজ তো না, এই চিন্তা ফিকির জন্য এক মুহূর্তের জন্য অন্তর থেকে কোনোভাবে দূরে না সরে। এই ফিকির যার মধ্যে পয়দা হয় সে সহি রাস্তার উপরে চলতে থাকে, আর এই ফিকির থেকে যে বঞ্চিত হয় সে এক্সিডেন্ট করে বসে। ফিকর আম বাসতকে বুকশায়াত রাহে, রাহ আম বাসতকে পেশ আয়াত চাহে। সহি ফিকির যখন ভিতরে পয়দা হয় তা আল্লাহ পাকের হুকুমের উপরে সে চলতে থাকে, ফিকির তাকে সহি রাস্তার উপর ধরে রাখে। আর যদি সহি রাস্তার উপর বান্দা থাকে তো মঞ্জিলে মকসুদ পর্যন্ত সে পৌঁছবে। কাম কো খুদ কাম পৌঁছা দেতা হ্যায় আঞ্জাম তক, ইবতিদা করনা হ্যায় মুশকিল ইন্তেহা মুশকিল নেই। আল্লাহ পাকের পথে কাজ করলে আমল করলে এই আমল এই ফিকির এই কাজ তাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে দেয়। এই পথে কদম রাখা, প্রথম কদম রাখা মুশকিল, মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছা মুশকিল থাকে না। এজন্য যে বান্দা যখন কদম রাখে তো আল্লাহ পাকের মেহরবানি নাজিল হয়, রহমত নাজিল হয়, নুসরত নাজিল হয়। আল্লাহ পাকের সে রহমত আর নুসরত তাকে মঞ্জিল ধরাইয়া দেয়। হ্যাঁ, হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন বান্দা আমার দিকে এক বিঘত আগাইলে আমি এক বিঘত এক হাত আগে আসি। তার মানে বান্দা যদি কদম রাখে তা আল্লাহ পাক খুব রহমত দিয়ে তাকে টানেন, বান্দা যদি এক হাত আগায় তা আল্লাহ পাক কয়েক হাত আগে আসেন। বান্দার আগ্রহ দেখেন আল্লাহ, বান্দার ফিকির দেখেন, চেষ্টা দেখেন, প্রস্তুতি দেখেন কতটুকু সে আগাইল, সেই হিসাবে আল্লাহ পাকের রহমত তার দিকে আসে। এ থেকে বোঝা যায় গাফেল না থাকা চাই, গাফেল না হওয়া চাই, নিজের উপর নিজের নজরদারি করা চাই যে আমি পিছনে থাকতেছি তো না, আমি গাফেল তো হলাম না। গাফেল না হওয়া, বেফিকির না থাকা। এবং ওই হাদিসে আছে যে বান্দা যদি আল্লাহ পাকের দিকে হাঁটতে শুরু করে তা আল্লাহ পাক বান্দার দিকে দৌড়াতে শুরু করে। আল্লাহ কি দৌড়ান, আল্লাহ পাকের মেহরবানি দৌড়ায়, আল্লাহ পাকের রহমতের নজর দৌড়ায় এই বান্দাকে নিজের দিকে টানার জন্য। পীর চেঙ্গি কায়ুয়ত খাসে খোদা হাব্বাজা জজবে পেনা হাব্বাজা। আল্লাহর রহমত যখন বান্দাকে না টানে বান্দা আগে বাড়তে পারে না। এজন্য এমন রাস্তায় হাঁটতে নাই যে কারণে রহমত থেকে বঞ্চিত হইতে হয়, এমন কাজ করতে নাই যে কাজের কারণে রহমত থেকে বিতাড়িত হইতে হয়। আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়তের নূর দেন। হ্যাঁ, বড়ই নাজুক বিষয় যে রাস্তা সহজ কিন্তু এই রাস্তার উপর সহিভাবে চলা না জানলে, নিজের দিলটাকে সেভাবে তৈরি করতে না পারলে বিষয়টা বড় নাজুক হয়ে দাঁড়ায়। নিজের পায়ে নিজে কুড়াল দিতে নেই, এজন্য হাজার আমলের পরও কখনো নিজেকে বড় মনে করতে নেই। একদিকে গাফেল না হইয়া থাকা চাই, দায়িত্বহীন না হইয়া থাকা চাই, কাজ করা চাই, আমল করা চাই, আগে বাড়তে থাকা চাই। আবার যেখানে আমলের তৌফিক হলো তো মনে করা চাই যেটা আমার মালিকের তৌফিক, এটা আমার মালিকের মেহরবানি, তার মেহরবানির বরকতেই আমার এতটুকু আমলের তৌফিক হল। বেসুমার মানুষ এই পৃথিবীতে ঘুরে যারা আল্লাহ থেকে দূরে, না ইমানের খবর না আমলের খবর। অনেকের তো ইমানই নাই, আল্লাহ পাক তো আমাকে ইমান দ্বারা ধন্য করছেন না, ইমান এটা আমার কামাইয়ের সম্পদ না, কামাই করার সম্পদ না, আমার আল্লাহর অনুগ্রহের সম্পদ। এই ইমানের যত্ন করা, যত্ন নেওয়া, কদর করতে থাকা আমার কর্তব্য। মাঝে মাঝেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের নেয়ামতের শুকর করলে আল্লাহ পাক নেয়ামত বাড়াইয়া দেন, ইমানের শুকর করলে, কালেমার শুকর করলে আল্লাহ পাক এই কালেমা এবং ইমানকে আরো বাড়াইয়া দেবেন, ইমানকে আরো মজবুত করে দেবেন। তো একদিকে আমল করতে থাকা এবং সঙ্গে শুকর করতে থাকা, আরেকদিকে হল আমল করতে থাকা আর অহংকার করতে থাকা, যে আমি আমার নামাজ ছোটে না, আমার জামাত ছোটে না, আমার তাহাজ্জুদ ছোটে না, আমার এই আমল ছোটে না, আমার ওই আমল ছোটে না, আমি সবার আগে না, এরকম মনে করা ঠিক না। ইবলিস আমলের ব্যাপারে আগে ছিল, এবাদতের ব্যাপারে আগে ছিল, ধ্বংস হয়ে গেছে, এই নফস তাকে ধ্বংস করে দিছে, ভিতরে নফস ছিল সেটাই তাকে শেষ করে দিছে। হাজারো আমলের সাথে সাথে নিজেকে মিটায় রাখা চাই, কোশ্চেন কালো আচরণের মধ্যে দাম্ভিকতা প্রকাশ না পায়, অহমিকা না ভিতরে থাকে, যে আমি কিছু, এত আমলওয়ালা, এত ইবাদতওয়ালা, এটা হল অহমিকা, নিজেকে কিছু মনে করা। আর কে হল যে অন্যদের তুলনায় নিজেকে বড় মনে করা, আরে এরা তো নামাজই পড়ে না, এরা তো আমার মতো এরকম আমলের ফিকিরই করে না, ইহতেমাম করে না, যত্ন করে না, এরা সব পিছনে, আমি সবার আগে না। যে কোনো জায়গায় বসলে দাঁড়াইলে খেয়াল করা চাই যে ডাইনে বায়ে সামনে পিছনে যারা আছেন সব আমার চেয়ে উঠে, সব আমার চেয়ে উৎকৃষ্ট, আমি সবার চেয়ে নিকৃষ্ট, আমার মতো খারাপ কোনো মানুষ নেই। রব্বুল আলামিনের বেসুমার নেয়ামতে আমি ডুবা, কোন নেয়ামতের শুকর আমি করতে পারিনি, কোন নেয়ামতের হক আমি, শুকরের হক আমি আদায় করতে পারিনি। এজন্য হামেশা নিজেকে ছোট মনে করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে দোয়া পর্যন্ত শিক্ষা দিচ্ছেন যে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার নজরের জন্য সদা আমি নিজেকে ছোট দেখি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা, কিন্তু হে আল্লাহ মানুষের নজরে আমাকে বড় বানায় দেন, আমার নজরে আমি কখনো নিজেকে এক মুহূর্তের জন্য বড় না দেখি, মানুষজন আমাকে সম্মানিত দেখে, সম্মানিত মনে করে। দেখেন ইসলামের কি সৌন্দর্য, দুই বিষয়ের এমন সমন্বয়। যদি মানুষ আমাকে ইজ্জতের নজরে না দেখে সেটা হবে এক বিপদ, কেউ রাস্তা দিয়ে হাঁটতে সময় বললো এই যাইতেছে শয়তানটা, আরেকজনে বললো যাইতেছে মস্তানটা, আরেকজনে বললো যাইতেছে পান্ডাটা, আরেকজনে বললো যাইতেছে সন্ত্রাসীটা, সবাই যদি গালি গালাজ করতে থাকে, হ্যাঁ এরকম তির্যক বাক্য ছুটতে থাকে, সমালোচনা করতে থাকে, গালাগালি করতে থাকে, তো মানুষ দুর্বল, মানুষের মন মস্তিষ্কের উপর এটার প্রতিক্রিয়া হয়, তো মানসিকভাবে মানুষ কাতর হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন যেই মনোবল নিয়া, যে আগ্রহ নিয়া, যে উৎফুল্লতা নিয়া এবাদত করা উচিত, সেই মনটা আর ভিতরে থাকে না, মনটা বিধ্বস্ত হয়ে যায়। তো আমার নজরে আমি ছোট দেখি নিজেকে, এটা হলো মূল, কিন্তু হে আল্লাহ অন্যদের নজরে আমাকে বড় বানান, সম্মানিত বানান। তার উদ্দেশ্য হল এই না যে আমি বড় আসন চাই, এটা এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য হল যাতে আল্লাহ নির্বিঘ্নে নিরুপদ্রব ভাবে আমি আপনার ইবাদতটুকু করতে পারি। সবাই আমাকে জ্বালাতন করলে, নির্যাতন করলে, বকাবকি করতে থাকলে, আমি দুর্বল মানুষ, আমার মন সবল না, আমার হিম্মত সবল না, আমার ইমান সবল না, আমি ভেঙে পড়ব, তখন আমি একাগ্র মনে ইবাদত করতে পারব না, আমার জন্য সেটা কঠিন বাধা হয়ে দাঁড়াবে। সেজন্য হে আল্লাহ অন্যদের নজরে আমাকে ইজ্জত আলাদা না, কি দোয়া রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিচ্ছেন? রসুল বাপ সাল্লাহ আলী সাল্লাম সকল নবীদের বড় ছিলেন, এটা নিঃসন্দেহ, সব নবীদের শ্রেষ্ঠ তিনি। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে বলতেন, ইউনুস ইবনে মাত্তা, হযরত ইউনুস আলাইহিসসালাম সম্পর্কে তিনি বলতেন যে নবী ইউনুসের উপর তোমরা আমাকে বড় বলো না, শ্রেষ্ঠ বলো না। হযরত ইউনুস আলাইহিসসালাম যে আল্লাহর জন্য কষ্ট স্বীকার করছেন, কত আজব ধরনের কষ্ট, ওইটা মনে পড়ছে, তাই বলছেন যে দেখো তিনি এত বড় ছিলেন। এই তার মানে আল্লাহ রসুলকে বড় তো বানাইছেন, কিন্তু নিজেকে আল্লাহ পাক তাকে বড় বানানো সত্ত্বেও নিজেকে তিনি মনে করতেছেন যে আমি আর কি কুরবানি করছি, তারা কত বড় 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 কুরবানি করে গেছেন। নিজের আমলের উপর নজর নেই, নিজের মকাম এবং মর্তবার উপর নজর নেই। এবং মূল বিষয়টা এখানে যেটা গভীরে সেটা হল যে নবুয়তের মকাম আমি লাভ করছি, সব নবীদের চেয়ে আল্লাহ আমাকে বড় বানাইছেন, এটা আমার কামাই করে, এটা তো আল্লাহ পাকের দান, এটা তো আল্লাহ পাকের অনুগ্রহ। আল্লাহ পাকের অনুগ্রহ নিয়ে আমি বলতে পারবো যে আল্লাহ বড় অনুগ্রহ করছেন, কিন্তু আমি কিভাবে বলবো যে আমি বড় কাজ করছি? এর থেকে সবক মিলল যে লাখ কোটি নেক আমলের তৌফিক হল আমলের উপর নজর করতে নেই, যেটা আল্লাহ পাকের অনুগ্রহের দ্বারা ঘটছে। আমার কি, আমি তো সেই যে নিচু সেই নিচু, আমি তো লুৎফার তৈরি, নাপাক পানির দ্বারা তৈরি, এরপরে তো আমি আমাকে চিনি, সারা জীবনের আমার যত বিষয় বলি সেটার জন্য আমি সাক্ষী, পৃথিবীর কে আমার চেয়েতে বেশি আমাকে জানে, আমি জানি আমি কে, মান আনাম কে মান দানা, আমি সেই লোকটা যার সম্পর্কে আমি জানি বেশি এবং আমি সবকিছুর সাক্ষী। আল্লাহ আমাদের হেফাজত করেন। একদিকে আমল করতে থাকা, আরেকদিকে শুকর গুজারি করতে থাকা, আমল করতে থাকা শুকর করতে থাকা, আমল করতে থাকা শুকর করতে থাকা, তার মানে অহংকার না আসে ভিতরে, অহমিকা না আসে ভিতরে। অহমিকাকে আত্মপ্রসাদ বলে, এটাকে আরবিতে বলে, কোরআন হাদিসের ভাষায় বলে কি ওজব এবং কিবির। ওজব মানে নিজের কোনো আমল, নিজের কোনো এলেম আমলের কারণে ফুলা, যেটাকে আমি অহমিকা বললাম, এটা হারাম, কঠিন গুণা। আর একটা হল অহংকার, তার মানে হল যে অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা, এই দুটোই হারাম। ভিতরে নিজেকে কিছু মনে করে ফুলতে থাকাও হারাম, আরেকজনের সঙ্গে তুলনা করতে গেলে সেটার নাম অহংকার, আরবিতে বলে তাকাব্বুর বা কিবির, সেটাও হারাম। এই দুটোই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা বরাবর অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বড় কঠিন বিষয়, কেন? কারণ এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন যে মহত্ব বড়ত্ব আমার ভূষণ, এ নিয়ে যে কাড়াকাড়ি করবে বাড়াবাড়ি করবে তাকে সোজা জাহান্নামে নিক্ষেপ করবো আমি। এক বর্ণনা আছে তাকে আমি ছিন্ন ভিন্ন করে ফেলব। আমার সামনে তুই নিজেকে বড় ভাবলি কিভাবে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি বড়, তুমি বলো আমি বড়, নাউজুবিল্লাহ। বড় কঠিন বিষয় না? ইবলিস বলছিল আমি বড়, আদমের চেয়ে আমি বড়, বস সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন শর্ত, এখান থেকে বের হ, এবং বের করে দিলেন আর চিরদিনের জন্য বের করে দিলেন। বড় কঠিন বিষয়। এক বুজুর্গ বহুত বড় মানুষ, 30 পারা কোরআনের হাফেজ, 40,000 হাদিসের হাফেজ। হাদিস তো একটা আমরা এমনি শুনাই না, যেমন নিয়ত গুণে আমলের মর্তবা হয়, হাদিসটা বললাম ইন্নামাল আমাল বিন নিয়াত, কিন্তু হাদিসের কিতাবে হাদিস কিন্তু এইভাবে নাই, কথা বুঝুন না? আপনারা যে হাদিসের কিতাব পড়েন, যেমন ফাজায়েলে আমাল পড়েন বা কোন এরকম বাংলা উর্দুতে কিতাব পাওয়া যায় ওটার মধ্যে হাদিস পড়েন, ওর মধ্যে হাদিসের ডাইরেক্ট মতনটা ওই বক্তব্যটুকু উল্লেখ থাকে, কিন্তু হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিসের বর্ণনাকারীদের ধারা কে বর্ণনা করলেন কার থেকে, কে কার উস্তাদ, কে কার উস্তাদ, কে কার উস্তাদ, এই করতে করতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত এই পুরা উস্তাদদের এই যে ধারাটা, এটাকে বলে সনদ। প্রতিটি হাদিস কিতাবে প্রতিটি হাদিস উল্লেখ হয় সনদ সহ। কি কথা বুঝেন নাই? তো একটা হাদিস এই জমানায় আমরা যখন বর্ণনা করব, তা আমাদের উস্তাদ কতজন? 40 জন হয়ে গেল, 30 জন, 40 জন উস্তাদের পরে গিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই পুরোটা কিতাবের মধ্যে লেখা থাকবে। তো ওইটা সহ একটা হাদিস, এইরকম 40,000 হাদিসের হাফেজ ছিলেন এই বুজুর্গ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কত মুশকিল মামলা। কিন্তু রাস্তা দিয়ে যাইতেছিলেন আর সঙ্গে নিজের শিষ্যবৃন্দ সাগরেদ এবং নিজের ভক্তকুল অসংখ্য সাথে সফরের মধ্যে দেখলেন যে এখানে খ্রিস্টানদের বস্তি, অগ্নি পূজকদের বস্তি। হঠাৎ করে এই ভুলটা হয়ে গেল, ঘৃণার নজরে ওদিকে খেয়াল করলেন, তেত্রি ইমান নেই। বস সাথে সাথে উনি দেখলেন যে ভিতর থেকে ফুট করে কি যেন একটা বের হয়ে গেল। কথা বুঝেন না? এই ওনার শিষ্য, বিখ্যাত ওনার শিষ্য ছিলেন হযরত শিবলি রহমতুল্লাহ আলী। তো দীর্ঘদিন ইনি এই যে ভিতরের এই সমস্যার কারণে ভুগছিলেন, অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছিল। 1 বৎসর পরে তিনি ঈমান আমলের পথে স্বাভাবিক হয়েছিলেন। ওনার যারা ভক্তবৃন্দ তারা সব পেরেশান ছিলেন যে কি হল আমাদের শেখের, এত বড় মানুষ যার কাছ থেকে সারা পৃথিবী দিন শিখে, তাকওয়া শিখে, আল্লাহর মহব্বত শিখে, সুন্নতের জিন্দগি শিখে, তিনি এমনটা হজবরল পরিস্থিতির শিকার কেন? তো 1 বৎসর পরে উনি এক পুকুর থেকে গোসল করে উঠতেছেন, নহর থেকে, এক নহর থেকে গোসল করে উঠতেছেন আর জোরে জোরে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কালেমা পড়তে পড়তে উঠতেছেন, নিজের কালেমার তাসদীদ করতেছেন, ঈমানের তাসদীদ করতেছেন, নতুন ভাবে সুন্দর করে আবার কালেমা পড়তেছেন। হযরত শিবলি সাথে নিয়ে বাগদাদে যখন রওনা হয়েছেন এই বুজুর্গকে সাথে নিয়ে, তো ওখানে জিজ্ঞেস করলেন হযরত ব্যাপারটা কি হয়েছিল। বললেন যে শিবলি, খ্রিস্টান এবং অগ্নি পূজকদের এলাকা দিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবলাম এরা সব নালায়েক, তাদের ঈমান নাই। আমার এই কথার খেয়াল ছিল না যে আমার মধ্যে যে ঈমানটুকু সেটা আল্লাহ পাকের নিজের মেহরবানি, আল্লাহ পাকের অনুগ্রহ, আমার কামাই করা সম্পদ না, ওইটুকুর উপর আমার নজর ছিল না। আল্লাহ নারাজ হয়ে গেলেন যে তোমাকে ঈমান দিলাম আমি, সেদিকে তুমি ঘৃণার নজরে দেখছো, তারা অন্যায় করে, সে অন্যায়ের প্রতি ঘৃণা ঠিক, কিন্তু তোমার ঈমান যে আমার অনুগ্রহ সেটুকুর উপর নজর গেল কোথায়, সেটা তো তুমি খেয়াল করো নাই, সেই জিনিস তোমার মধ্যে আমি পাইলাম না। এজন্য সাথে সাথে আল্লাহ পাক ঈমানের নূর কেড়ে নিয়ে গেছেন। শিবলি ওই ঈমান থা, সেই ঈমান ছিল যেটা মুহূর্তের মধ্যে ফুরুত করে উড়ে গেছে বুকের ভিতর থেকে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার ভয়ের আল্লাহর কসম, এজন্য কুশ্চিন কালো নিজেকে বড় মনে করতে নেই, বড় কঠিন বিষয়, বড় নাজুক বিষয়। এবং আমার প্রিয় বন্ধুরা, এজন্য যে নিজের এসলা এবং তাসকিয়া করানো ফরজ, কারণ লাখো কোটি আমল থাকা সত্ত্বেও একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায় যদি এসলা তাসকিয়া না থাকে। এই মানুষটা যার নাম বললাম, 30 পারা কোরআনের হাফেজ, 40,000 হাদিসের হাফেজ, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে, তো তাকে সামলাবে কে? তো এইরকম কত মানুষ এভাবে কত রকমের কথা লিখতে থাকে, এসলাই চিঠিতে লেখে বা ফোনে বলে। এক লোক, সে বড় আমলওয়ালা মানুষ, দিনের মেহনতওয়ালা লোক, তা আমার কাছে ফোন করছে যে আমি, আমার সর্বনাশ হয়ে গেছে। কি এক এই নাস্তিক আমার সঙ্গে তর্ক করতেছিল, সে নাস্তিক, আল্লাহ নাই এই কথা বলে, নাউজুবিল্লাহ। তো এই সম্পর্কে সে এত কিছু বলল, তা আমি তো তার উপর অসন্তুষ্ট থাকলাম, ফিরে আসলাম ঘরে, এখন সে রোগে আমারে ধরছে। আমার দিন রাতে কোথাও মনে হয় আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, আমার কি উপায়, আমি কি করব এখন? আমি তাকে বললাম যে যে আপনি পড়বেন, এরকম খেয়াল আসলে এটা অনিচ্ছাকৃত খেয়াল, এটাকে ওয়াসওয়াসা বলে, আল্লাহ নাই এই কথা মনে করা, এটা মনের ভিতরে জাগলে আপনার কষ্ট লাগে না খুশি লাগে? বলে কষ্ট লাগে। কষ্ট লাগার মানেই হল আপনি এই কথার উপর রাজি না, এটা আপনি সমর্থন করেন না, তাহলে কষ্ট লাগে কেন? তাহলে তা আপনি এটা সমর্থন করেন না, তাহলে এই কথা ভিতরে আসলো কোথেকে? আসে শয়তানের ভিতরে ফোকাস মারে, শয়তান ফোকাস মারে, সেটা ভিতরে এরকম উদয় হয়। আপনি মনে করেন এটা আমি ভাবতেছি, আপনি ভাবেন না, বরং এটা শয়তানের কারসাজি। তো এটার থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়বেন, যেটা হাদিস শরীফে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবার এটা বারবার পড়বেন। তো এই আপনার এই মনের ভিতর থেকে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। তাহলে এই লোকটা যে পেরেশানিতে পড়ল, এই লোকটার বয়স যদি 70 হয়, 70 বছর তো সে ইবাদত করল, কিন্তু আজকে তো বলল বিপদে, এখন সে বাঁচবে কিভাবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ পাক মুমিনদের উপরে বড় মেহরবানি করছেন যখন তাদের জন্য তাদের মধ্যে এমন রসুলকে পাঠাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যিনি তাদেরকে আল্লাহর কোরআন পড়ে শোনান, কোরআনের কথা পৌঁছে দেন, না পুরো কোরআনের কথা পৌঁছে দেন। এজন্য পূর্ণ কোরআন এবং পূর্ণ দ্বীনের তাবলীগ, এটা হল মূল তাবলীগ। এখন একজনে 5টা কথা শিখল, সেটা পৌঁছাল, এটা 5টা কথার তাবলীগ। একজনে 10টা কথা শিখল, 10টা কথা পৌঁছল, 10টা কথার তাবলীগ। তো নবী যে তাবলীগ করতেন সেটা হল পূর্ণ দ্বীনের তাবলীগ, পূর্ণ কোরআনের তাবলীগ। হ্যাঁ, এবং আমরা যখন দ্বীনের কথা বলি, 5টা কথা বললাম, 10টা কথা বললাম, 100টা কথা বললাম, এই 5টা কথার তাবলীগ, 10টা কথার তাবলীগ, 100 কথার তাবলীগ। এটা করার পরে মনে করা যে আমি সবটা করে ফেলছি দ্বীনের খেদমত, এটা কি শুকর হলো না অহংকার? তাহলে অহংকার নিবে কোথায়? জাহান্নামে। আর শুকর নিবে কোথায়? জান্নাতে। বোঝা গেল যে এতটুকু আমল করার পরে নিজেকে হেফাজত করার জন্য নিজের সংশোধন দরকার, এসলা দরকার। আমার ভাইয়ের জন্য 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, নিজের এসলা এবং সংশোধন করাও ফরজ। আপনারা আমি কি, আপনার আমার ঈমান আর দ্বীনী জিন্দেগী কতটুকু উন্নত? সাহাবায়ে কেরামের মধ্যে ভুল হইত, সাহাবীরা তো নবী ছিলেন না, সাহাবি ছিলেন, নবীর অনুসারে ছিলেন, তাদের মধ্যে ভুল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এসলা করতেন, তাসকিয়া করতেন, সংশোধন করতেন। ওটাকে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আমার নবী তাদের এসলা করতে থাকেন দিন রাত বিভিন্ন মৌকাতে, যখন যেখানে তাদের ভুল হয় সেগুলো শুধরাই দিতে থাকেন। কারণ একজনে ভুল করলে আপনি শুধরাবেন কেমনে? একজনে একজনে ভুল করলো, গীবত করলো, আপনি বললেন এই আপনি গীবত করেন কেন, এটা তো হারাম। ওই লোক তো বিশাল বড় ক্ষমতা সম্পন্ন লোক, প্রভাবশালী লোক, উঠে আপনাকে কয়েকটা লাগাইল, তুমি কি আমাকে বলা কি কথা বোঝেন নি? কিন্তু এক মুরব্বীর কাছে, দিনী মুরব্বীর কাছে আপনি গিয়ে বললেন যে আমার জিন্দগিটা আপনি গড়ে দিবেন, আমার ভুলগুলো আপনি ধরাই দিবেন, আমাকে সংশোধন করে দিবেন। এখন সে বাজিদ বুস্তামি, জুনায়দ বাগদাদি, বড়পীর জিলানি, হ্যাঁ তিনি আপনার শেখ, আপনি ভুল করলেন, এই তুমি এটা করলে কেন, যাও ওই লোকটার কাছে মাপ চাও, গিয়া যার সঙ্গে দুর্ব্যবহার করছো যাও উঠো তার কাছে মাপ চাও, গিয়ে তার কাছে মাপ চাইল, ধরো তার পায়ে ধরে মাপ চাও, পায়ে ধরল মাপ চাইল, এরপরে মাপ চাই নিল, যাও এখন 2 রাকাত করে 10 রাকাত পড়ো, প্রতি 2 রাকাত পরে আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও, আল্লাহ আমার বিরাট অন্যায় হয়ে গেছে আমি মাপ চাই। ওই লোকের পায়ে ধরে ওই লোকের কাছে ক্ষমা চায়, এর মর্তবা বাড়লো, 2 রাকাত পরে প্রতিবারে তার মর্তবা বাড়ল, এবং এটা তার জীবনের এক শিক্ষণীয় ঘটনা হয়ে গেল যে ভাই আমি ভুল করে ফেলছিলাম, আমার শায়খ আমাকে এইভাবে সংশোধন করছেন, কি কথা বুঝেন না? তো আরেকবার এরকম ঘটনা হয়তো ঘটবে না, আর যদি ঘটে তো তার মনে পড়বে এটা সংশোধনের পথ, চলো যাই ওই লোকটার সঙ্গে, লোকটারে কষ্ট দিছি, তার কাছে মাপ চাই আনি, তাই না, এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর থেকেও মাপ নিয়ে নি। এভাবে এসলা এবং তাসকিয়া করতে থাকা চাই। বহরহাল তো একদিকে নিজের আমল করা, আরেকদিকে সাথে সাথেই শকর করতে থাকা, অহংকার না করা। নম্বর দুই, ভুল ত্রুটি হয়ে গেলে মাফ চাইতে থাকা, মাফ চাইতে থাকা, মাফ চাইতে থাকা। হ্যাঁ, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, দারুর রহমান ফাসআল বিহি খাবীরা, মহান রব্বুল আলামিন সীমাহীন দয়াময় আল্লাহ সম্পর্কে জানতে চাইলে যারা খবর রাখেন খবর ওয়ালাদের নিকট জিজ্ঞাসা করো। ফাসআল মানে জিজ্ঞাসা করো, জানো। তার মানে রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করার জন্য যারা আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক করা, তাদের কাছে যাতায়াত করা চাই, তাদের নিকট থেকে জানা চাই, নেওয়া চাই। আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু আমাদের সকলকে কবুল করেন, আমাদের কাউকে না বঞ্চিত করেন, সমস্ত মুসলমানদেরকে কবুল করেন।
যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69 80 18 69,
01715 80 18 69, বলো ভাই 01715 80 18 69, অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।